মূল যিনি হজ প্রশিক্ষণ পরিচালনা করবেন হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সাহেব দামত বরকাতু উনি আসবেন। হুজুরের পূর্বেই ওলামা ইকরাম মহতারাম ওলামা ইকরাম ওনারা কিছু কথা বলবেন, আমরা মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ। শুরুতেই কোরআনে কারিমের তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। আমাদের হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া সাহেব দামত বরকাতুর তত্ত্বাবধানে পরিচালিত মাদ্রাসা বাইতুল জান্নাত মোল্লা জামে মসজিদের একজন তলবে ইলম আপনাদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم।
আপনাদেরকে মোহতারাম হাজি সাহেব যারা এবছর হজ করতে যাবেন তাদেরকে একটা করে ব্যাগ দেওয়া হবে ইনশাআল্লাহ। ব্যাগের মধ্যে একটা তথ্য ফর্ম আছে, সেই ফর্মটা মেহরবানি করে পূরণ করবেন ইনশাআল্লাহ। এবং সেখানে একটা প্যাড আছে, প্যাডের মধ্যে আপনাদের প্রয়োজনীয় কথা, যেটা অনেক সময় প্রশ্ন আসে মনের মধ্যে যে প্রশ্ন করতে চান, তো প্রশ্ন করার জন্য এখানে একটা প্যাড দেওয়া হবে, কলম দেওয়া হবে, এখানে আপনারা প্রশ্ন করতে পারেন। তো আশা করি তিন দিনের ট্রেনিং যদি করেন কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। অনেক সময় শুরুতে প্রথম দিন শোনার পরে অনেক প্রশ্ন দিতে হবে যে এটা কি হবে, ওটা কি হবে, ওখানে আমাদের কি হবে, কিভাবে কি করব, ওই আমলটা কেমন হবে, এরকম মনে হবে, কারণ ওই বয়ানটা তো এখন আসে নাই। এখানে একটা এখানে হজ প্রশিক্ষণের তিন দিনের মানে আলোচ্যসূচি দেওয়া আছে এখানে। প্রথম দিন কি বিষয়ে আলোচনা হবে, দ্বিতীয় দিন কি বিষয়ে আলোচনা হবে, তৃতীয় দিন কি বিষয়ে আলোচনা হবে এখানে দেওয়া আছে। আলোচ্যসূচি অনুযায়ী ইনশাআল্লাহ তিন দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এখানে টেলিগ্রামের ব্যবস্থা আছে, এই বয়ান পুরোটাই রেকর্ড হচ্ছে, রেকর্ড হবে, তো টেলিগ্রামে পরিপূর্ণ বয়ান থাকবে। আপনি যদি চান যে না আমি অন্য সময় এই বয়ানটা আমার কাছ থেকে শোনা হয়েছে, এটা আবার কেমন জানি লাগে, অস্পষ্ট লাগছে, তো আবার আপনি বয়ানটা শুনতে পারবেন। টেলিগ্রামে সার্চ দিতে হবে বয়ান 24। এখানে কিভাবে সার্চ দেবেন, কি লিখবেন, এখানে এখানে বিস্তারিত আছে, এখানে ওই কাগজটা ওখানে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর আমাদের হযরত দাওয়াত বরকাতুম মুফতি মোহাম্মদ ইয়াহিয়া সাহেব দাওয়াত বরকাতুমের ওনার এখানে হজ ও উমরার যে কিতাব এটাও এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা প্রতিদিনের যে অধ্যায়টুকু, আজকে যে বিষয়ে আলোচনা হবে সে অধ্যায়টুকু যদি এই কিতাব থেকেও আপনারা পড়ে নেন তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছুই আপনাদের প্রশ্ন, যেগুলো প্রশ্নের উত্তরগুলো আপনি এখানেই পেয়ে যাবেন। আজকে যতটুকু আলোচনা করা হলো অতটুকু অধ্যায় যদি আপনি বই থেকে পড়ে নেন তাহলে আপনার পরিপূর্ণটা আপনার আয়ত্তে চলে আসলো এবং যে অস্পষ্টগুলো থাকবে এগুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়ার বই আপনাদেরকে দেওয়া হবে, হযরতের লেখারই দোয়ার বই, পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া। আমরা অনেক সময় নামাজের পরে কি দোয়া পড়বো জানি না। হ্যাঁ, যেই নামাজের পরে সুন্নত আছে সুন্নতের আগে কোন দোয়া পড়তে হয়, কি কি দোয়া হাদিসে বর্ণিত আছে এবং সুন্নতের পরে কোন দোয়া পড়তে হয় এগুলো ভাগ করা আছে, এগুলো ওই দোয়ার মধ্যে আছে। পকেট বই এটা আপনারা সঙ্গে রাখতে পারেন, ওইটা আপনার যে কোনো সফরে হজরে যেই জায়গায় হোক আপনি ওই কিতাব অনুযায়ী আমল করতে পারেন ইনশাআল্লাহ। এই কয়েকটা বিষয় আপনাদেরকে ইনশাআল্লাহ দেওয়া হবে। তো এই বিষয়টা সংগ্রহ করে আগে এই ফর্মটা ইনশাআল্লাহ মেহরবানি করে আপনারা পূরণ করে দেন, বইগুলো দিয়ে দেন মেহরবানি করে। যারা হাজির সাহেব আছেন মেহরবানি করে সংগ্রহ করে নেন, পিছন থেকে সামনে নিয়ে আসেন। যারা এবছর হজে যাবেন তারাই নেবেন মেহরবানি করে। হ্যাঁ, যারা এবছর হজে যাবেন, এখানে আরেকটা মানে আপনাদেরকে আরেকটা কাগজ দেওয়া হবে, এখানে সকলের সংগ্রহে রাখার মতো কিছু গুরুত্বপূর্ণ কিতাব এখানে দেওয়া হয়েছে। আমরা অনেক সময় চাই যে তাফসিরের কিছু কিতাব পড়তে চাই, যে তাফসির সংক্রান্ত কিছু কিতাব পড়বো বা তরজমা সংক্রান্ত কোরআন একাডেমির তরজমা সংক্রান্ত কিছু কিতাব পড়বো, কোনটা পড়বো, অনেকগুলোই তো আছে বাজারে, কোনটা নিব, এই বিষয়ে আপনাদের এখানে কিতাব ইয়া দেওয়া আছে। সিরাতের বিষয়ে কোন কিতাব পড়তে চান আপনি, সেই কিতাবের নাম এবং সেই কিতাব যে লেখক তার নাম দেওয়া আছে এবং প্রকাশনীর নাম সহ এখানে দেওয়া আছে। এই কাগজটাও সংগ্রহে রাখার মতো, এটাও রাখবেন ইনশাআল্লাহ, আশা করি ফায়দা হবে। জি জি জি, মহিলাদের ওখানে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের একই অনুষ্ঠান, আমাদের মাস্তুরাত যারা মা বোন আছেন ওনারাও শুনছেন একই অনুষ্ঠান, ওখানে এই আওয়াজ ওখানেও যাচ্ছে এবং ওখানেও এই ফরমগুলো বিতরণ হচ্ছে, ওখানেও এই কার্যক্রম একইভাবে পরিচালিত হচ্ছে ইনশাআল্লাহ। কেউ যদি অনলাইনে পূরণ করতে চান এই ফরম, বাহিরে পূরণ করার ব্যবস্থা আছে, স্ক্রিন করলে অর্ধ ফরম আসবে সেখানে পূরণ করা যাবে। এই ফরমটা আমরা কেন নিচ্ছি, আপনাদেরকে হজ ট্রেনিং এর শেষে আমরা আরেকবার ডাকবো, সেখানে আপনাদের অনুভূতিগুলো শুনবো, আপনাদের সাথে একটু হাত তুলে আমরা দোয়া করব, সেই অনুষ্ঠানটাও অনেক মানে এই পরবর্তী অনুষ্ঠানের জন্য মূলত আজকে এই তথ্য ফরমটা আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে।
আলহামদুলিল্লাহ, আপনারা যে ব্যাগটি পেয়েছেন ওই ব্যাগের মধ্যে কয়েক ধরনের কাগজ আছে সেটা সম্পর্কে আলোচনা হয়েছে। এর মধ্যে একটি কাগজ আছে হাজি সাহেবদের তথ্য ফরম 2026, এই শিরোনামে কলমও দেওয়া আছে, এটা সকলেই আমরা পূরণ করে জমা দিয়ে দিব, এটা এই জন্য যে আমরা পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করবো সেজন্যই, এবং পাশাপাশি অনলাইনেও ব্যবস্থা রাখা হয়েছে যেন আমরা সহজে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি, ওইটার পাশাপাশি এটাও আপনারা এক ফাঁকে করে দিবেন ইনশাআল্লাহ। স্ক্যান করলে যে ইউআরএলটা দেওয়া আছে সেখানে একটা ফরম আছে, ওই ফরমটা পূরণ করে সাবমিট করলেই হয়ে যাবে, শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। আমরা যে হার্ড কপি আপনাদেরকে দিয়েছি এই হার্ড কপিটা আমরা খুব শীঘ্রই জমা নিয়ে নেব, আপনাদের কাছে এখন আপনাদের ব্যাগে রেখে দেন।
ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه الحمد لله আল্লাহ তাআলার অনেক অনেক মেহেরবানি এবং দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হজের মতো মহান একটি বিধান কিভাবে আমরা পালন করব, কিভাবে পালন করলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং এই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন, সেই প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দার উপর যে সকল ইবাদত ফরজ করেছেন ওই সকল ইবাদতের মধ্যে যে ইবাদতগুলো কঠিন, হজ সেগুলোর অন্যতম প্রধান ইবাদত। এই জন্য হজের আগে প্রস্তুতি নেওয়া জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের ইরাদা করেছিলেন, এর আগে যখন উমরার ইচ্ছা করেছিলেন, তখন সাহাবে ইকরামকে বলেছিলেন যে আমি উমরা করতে যাব, আমি হজ করতে যাব, তোমরা যারা আমার সঙ্গে যেতে চাও তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য হজের প্রস্তুতি নেওয়া এটা অত্যন্ত জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ইবাদতের ক্ষেত্রে বলেছেন যে তোমরা এটা আমার থেকে শিখো। এক হলো নামাজের বিষয়ে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো তোমরা ওই রকম নামাজ পড়ো। দ্বিতীয় হলো হজ। হজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুজু আন্নি মানাসিকাকুম, যে তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের বিধানগুলো আহকামগুলো শিখে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে হাতে কলমে শিখিয়েছেন, হজের আগে শিখিয়েছেন এবং হজের গিয়ে আরাফার ময়দানে, মিনার ময়দানে সাহাবা ইকরামকে হজের বিধানই শিখিয়েছেন। কারণ হজ হলো অত্যন্ত কঠিন একটা আমল এবং দীর্ঘ ইবাদত। নামাজ কয়েক মিনিটের, যাকাত মাল নিয়ে আদায় করলেও হয়, আদায় হয়ে যায়। রোজাও লম্বা ইবাদত, সকাল তাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হজ কয়েক দিনের ইবাদত, তিন চার দিনের ইবাদত, চলতে থাকে চলতে থাকে। আর তা এক জায়গায় না, এখান থেকে ওখানে যাও, ওখান থেকে ওখানে যাও, ওখানে গিয়ে এরকম করো, ওখানে গিয়ে আর এক রকম করো। তো সাহাবা ইকরামকে শিখিয়ে দেওয়ার পরেও অনেকে ভুল করেছেন, এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মাথা হলক করার আগে আমি কুরবানি করার আগে মাথা হলক করে ফেলেছি, আমি রমি জিমারের আগে কুরবানি করে ফেলেছি, বিভিন্ন জন এইভাবে এসে বলতে লাগলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়ার পরেও ভুল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একেবারে প্রথম হজ ছিল, সাহাবা ইকরামের কাছে বিধানগুলো স্পষ্ট ছিল না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন ইফআল ওয়ালা হারাজ, ইফআল ওয়ালা হারাজ, আচ্ছা তুমি করো, কোনো অসুবিধা নাই। তবে ফুকাহা ইকরাম বলেন যে পরবর্তীতে যে সকল আমলের কারণে জরিমানা ওয়াজিব হওয়ার কথা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমাকে একটা দম দিতে হবে বা এই দিতে হবে, বর্ণনায় সেটা উল্লেখ নেই। বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলিহি অনেক বড় ইমাম ছিলেন, হাদিসের বিশাল ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, মিশকাত শরীফের অনেক বড় ব্যাখ্যা গ্রন্থ, উনি হজ সম্পর্কে একটা কিতাবও লিখেছেন অনেক মোটা আরবিতে, কিতাবুল মানাসিক মোল্লা আলী কারির। তো উনি যখন হজ করতে গিয়েছে, বলা হয় যে উনি হজ করতে গিয়ে নিজে একবার ভুল করে ফেলেছে। তো একজন বলেছেন যে দেখো ওনাকে তো চিনে না, সে হজ করার আগে মোল্লা আলী কারির কিতাব পড়ে আসবে। তো যাই হোক, তো হজের জন্য প্রশিক্ষণ নেওয়া এটা জরুরি। প্রশিক্ষণ ছাড়া যদি আমরা হজ করি তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে ভুল হয়ে গিয়েছে। এই জন্য আপনারা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আসার তৌফিক দান করেছেন, এটা আপনাদের জন্য অনেক বড় সাআদত এবং সৌভাগ্যের বিষয়। তো আমি আশা করব যে তিন দিন, যে আজকে আগামীকাল এবং আগামী পরশু, এই তিন দিন সবাই নিয়মিত এখানে উপস্থিত থাকবেন এবং মনোযোগ সহকারে এই প্রশিক্ষণ গ্রহণ করবেন, তাহলে ইনশাআল্লাহ অনেক আসান হবে, সহজ হবে। আলহামদুলিল্লাহ আমাদের হযরত অত্যন্ত সুন্দরভাবে এই প্রশিক্ষণ প্রদান করে থাকেন, আপনার দেখলে মনে হবে যে আপনি যেন ওখানেই আমলটা করছেন এবং আপনি ওখানে গিয়ে আজনবী মনে হবে না, অপরিচিত মনে হবে না। ইনশাআল্লাহ কাজগুলো আপনার কাছে মনে হবে যে এই কাজগুলো আমি একবার করে এসেছি, অন্তত একবার দেখে এসেছি। এই জন্য আপনাদের পরিচিত অন্য কেউ যদি থাকে আত্মীয় স্বজনের মধ্যে হজে যেতে চান, আপনারা তাদেরকেও নিয়ে আসবেন, কারণ এই বাংলাদেশ থেকে আমরা এত কষ্ট করে এত অর্থ খরচ করে আমরা এই ইবাদতটা করতে যাব, যদি ইবাদতটা আল্লাহর কাছে মকবুল না হয়, আল্লাহ তাআলার যেমন পছন্দ ওই রকমভাবে যদি আমি করতে না পারি, তাহলে আমার শ্রম অর্থ সব কিছু বৃথা যাবে। এই জন্য অত্যন্ত মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে আমরা এই প্রশিক্ষণ গ্রহণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো আমাদের প্রত্যেকের চেষ্টা করা দরকার যে আল্লাহ তাআলা যেন আমার এই আমলটা কবুল করেন, আমার এই হজটা কবুল করেন। হয়তো জীবনে একবারই তৌফিক হবে কারো কারো, অনেকে আল্লাহ তাআলা আরও বেশি তৌফিক দিতে পারেন এবং আল্লাহ তাআলা সবাইকে বারবার হজ করার তৌফিক দান করেন। তো জীবনে আমি এই আমলটা একবার করব, তো যদি কবুল না হয়, গ্রহণযোগ্য না হয়, তাহলে আমার এই সকল চেষ্টা প্রচেষ্টা সকল কষ্ট সাধনা সবগুলো ব্যর্থ হয়ে যাবে। এই জন্য যেভাবে আমলটা কবুল হয় ওইভাবে আমাদের আমলটা করতে হবে। তো ইবাদত কবুল হওয়ার জন্য, আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, ওই দুইটা শর্ত পাওয়া গেলে আল্লাহ তাআলা আমল কবুল করেন। দুইটার একটা পাওয়া গিয়েছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটা হলো ইখলাস, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য করা। দ্বিতীয় হলো সুন্নত তরিকায় করা। প্রত্যেক ইবাদতের মধ্যে এখলাস জরুরি। এখলাস যদি না হয় তাহলে ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না, বরং এখলাস না থাকলে ইবাদতটা উল্টা অবাল হয়ে যাবে, আজাবের কারণ হবে। আল্লাহ তাআলা যে জাহান্নামকে উদ্বোধন করবেন তিন ব্যক্তি দ্বারা, ওই তিন ব্যক্তি বড় বড় ইবাদত গুজার, একজন শহীদ, একজন দানবীর, একজন বড় আলিম কারি। এখলাস ছিল না এই জন্য জাহান্নামে যেতে হয়েছে, জাহান্নামে যেতে হবে। এই জন্য প্রত্যেক ইবাদতের মধ্যে এখলাস জরুরি। আমি একমাত্র আল্লাহর জন্য করছি এই নিয়ত থাকতে হবে। তো শয়তান সবসময় চেষ্টা করে, যেন প্রথম তো চেষ্টা করে ইবাদত থেকে, আমল থেকে দূরে রাখতে। যদি ওখানে ব্যর্থ হয় যে না, একে তো আর নামাজ থেকে দূরে রাখা গেল না, হজ থেকে দূরে রাখা গেল না, রোজা থেকে দূরে রাখা গেল না, তখন এইবার চেষ্টা করে যে এই আমলটা কীভাবে নষ্ট করা যায়। তো প্রথম যে জায়গাটা সে আঘাত করে, শয়তানের আক্রমণটা যে জায়গায় প্রথমে এসে লাগে, সেটা হলো ইখলাস। এই জায়গাটাকে সে প্রথমে আঘাত হানে, তার ইখলাসটা নষ্ট করে দেয়। তো সব আমলের ক্ষেত্রে সে এই প্রচেষ্টাটা করে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন। কিন্তু সে হজের ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হয়, অনেক আমলের ক্ষেত্রে সে সফল হয় অর্থাৎ ইখলাস নষ্ট করে, কিন্তু হজের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি করে। মনের মধ্যে কত তামান্না, কত ইচ্ছা, কত আকাঙ্ক্ষা সে জাগিয়ে দেয়, আমি হজে যাচ্ছি, এরপর আমার নামের সঙ্গে আলহাজ যুক্ত হবে, কত আনন্দ হবে, আলহাজ অমুক, আলহাজ অমুক, হাজি সাহেব বলে আমাকে মানুষ ডাকবে। এই জন্য প্রচার করতে থাকে যে আমি হজে যাচ্ছি, ওখানে গিয়েও যে আমি এখন বাইতুল্লাহর তওয়াফ করছি, আমি এখন গারে হিরার চূড়ায় আমি উঠেছি। আমার নিজের কানে শোনা একজন গারে হিরায় উঠেছে, তাও মহিলা, ওখানে উঠে ফোন করছে যে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে যাও যা আমি এখন গারে হিরার চূড়ায় আছি। আল্লাহু আকবার। সেই জন্য আমরা সবাই এই আমার এই জায়গাটাকে আমরা হেফাজত করব, শয়তান যেন কোনোভাবে আমার ইখলাসকে নষ্ট করতে না পারে, আমার হজটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এই জন্য আমরা খুব চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় হলো আমার হজটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন এবং সাহাবা ইকরামকে যেভাবে হজ শিখিয়েছেন ওইভাবে যেন আমার হজটা হয়, সেই চেষ্টা করা, এবং সেই প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ সেই প্রশিক্ষণ আমরা এখান থেকে যথাযথভাবে গ্রহণ করার চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো হজ জীবনে একবার ফরজ হয়, কার উপর ফরজ হয়? যার সামর্থ্য আছে। কার সামর্থ্য আছে? যে ব্যক্তির কাছে এই পরিমাণ, তার প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ আছে, যে সম্পদ সে ব্যয় করে বাইতুল্লাহ যেতে পারে, আসতে পারে, ওখানের খরচ বহন করতে পারে, এবং যদি তার পরিবার পরিজন থাকে সেই পরিবার পরিজনের ব্যয়ও সে বহন করতে পারে এই সময়, তাহলে তার উপর ফরজ। এর জন্য নগদ অর্থ জরুরি না, যে নগদ টাকা থাকতে হবে, বরং ব্যবসার সম্পদ, সোনা রূপা, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি জমি এগুলো যদি থাকে এবং সেগুলোর পরিমাণ যদি এরকম হয় যে ওইগুলো বিক্রি করে দিলে এই খরচ তার জন্য বহন করা সহজ হবে বা বহন করতে পারবে, তাহলে তার উপর হজ ফরজ। ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে যার ওখানে যাওয়ার সামর্থ্য আছে, হজ আদায়ের সামর্থ্য আছে, তার জন্য হজ ফরজ আল্লাহর উদ্দেশ্যে। কেউ যদি হজ ফরজ হওয়ার পরেও হজ না করলো, তার ক্ষেত্রে কঠিন ধমকে এসেছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি যাকে সুস্থ রেখেছি, যার শরীরকে সুস্থ রেখেছি এবং যাকে সচ্ছলতা দান করেছি, এরপরেও সে হজ করল না, ফাহুয়া মাহরুম, সে বঞ্চিত। অন্য হাদিসে আছে, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা সাওয়াউন আলাইহি ইয়াহুদিয়ান মা তাউ নাসরানিয়ান, যে হজের সামর্থ্য রাখে, অর্থ সে হজ করল না, সে ইহুদি হয়ে মরুক না খ্রিস্টান হয়ে মরুক, এটা তার বিষয়, দুটাই বরাবর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ইচ্ছা হয় যে আমি বিভিন্ন শহরে লোকালয়ে আমি লোক পাঠাই, এরপর যাদের উপর হজ ফরজ হয়েছে অথচ তারা হজ করেনি, তাদের উপর আমি কর আরোপ করি। এরপর উনি বলেন, মা হুম বি মুসলিমিন, মা হুম বি মুসলিমিন, তারা মুসলমান না, তারা মুসলমান না। এই জন্য হজ ফরজ হলে হজ আদায় করা দরকার, আদায় করে নেওয়া উচিত। তবে মহিলাদের ক্ষেত্রে আর একটা বিষয় আছে, সেটা হলো মাহরাম থাকতে হবে। যদি মাহরামের ব্যবস্থা না হয় তাহলে হজ স্থগিত রাখবে, যখন মাহরামের ব্যবস্থা হবে তখন হজে যাবে। যদি এর আগে মৃত্যু এসে যায়, মৃত্যু ঘনিয়ে আসে, অসুস্থ হয়ে পড়ে, তাহলে বদলি হজ করাবে, তারপরেও মাহরাম ছাড়া সে হজে যাবে না। অনেকে এরকম করে, নিজের মাহরাম নাই কিন্তু নিজের কোনো পরিচিত আত্মীয় মহিলার মাহরাম আছে, সে তার সঙ্গে যাচ্ছে, তো ওই মহিলা ওই আত্মীয়া মহিলার সঙ্গে সে যুক্ত হয়ে চলে যায়, এটা জায়েজ নেই, কখনো এটা করবে না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনালেন যে কোনো পুরুষ কোনো মহিলার, বেগানা মহিলার সঙ্গে নির্জনে অবস্থান করবে না, এবং কোনো মহিলা একাকী সফর করবে না। তখন এক সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রসুল, আমি তো জেহাদে যাওয়ার জন্য নাম লিখিয়েছি, অথচ আমার স্ত্রী হজের সফরে রওনা হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জেহাদে যাওয়ার প্রয়োজন নেই, তুমি তার সঙ্গে হজে যাও। এই জন্য মাহরামের ব্যবস্থা না হওয়া পর্যন্ত মহিলারা হজের সফরে যাবে না, এবং এটাতে সে গুনাহগারও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমি শুরুতে একটা আয়াত পড়েছি, ওই আয়াত নিয়ে দুই একটা কথা বলেই আমি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। তো হজের জন্য নির্দিষ্ট কিছু মাস রয়েছে, আল হাজ্জ আশহুরুম মা'লুমাত, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিন মাস হলো হজের মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, এই মাসগুলোতে যে হজের ইহরাম বাঁধবে, যে হজ করার ইচ্ছা করবে, হজ করতে যাবে, হজের ইহরাম করবে, তাহলে তাকে তিনটা কাজ থেকে বিরত থাকতে হবে। ফালা রফাসা, তো সে এই ইহরাম বাঁধার পরে অশ্লীল কোনো কাজ করবে না, অশ্লীল কোনো কথা বলবে না, এমনকি স্ত্রীর সঙ্গেও একান্ত কোনো কথা বলবে না, এই ইহরাম অবস্থায় এগুলো থেকে বিরত থাকবে। ওয়ালা ফুসুকা, দ্বিতীয় কাজ হলো সকল প্রকার গুণা থেকে বিরত থাকতে হবে, কোনো গুণা করা যাবে না। হজ সংশ্লিষ্ট গুণা হোক, হজের বাইরের গুণা হোক। হজ সংশ্লিষ্ট গুণার অর্থ হলো যে ইহরাম করার পর অনেক কাজ নিষিদ্ধ হয়ে যায়, যে ইহরাম অবস্থায় এই সকল কাজগুলো নিষিদ্ধ, ওই কাজগুলোও করা যাবে না, এবং ইহরামের বাইরে যে সকল কাজ করা হারাম ছিল, নিষেধ ছিল, এগুলো থেকেও বিরত থাকতে হবে। বরং হজে ইহরামের বাইরে যে সকল কাজ নিষেধ ছিল, গুণা ছিল, ইহরাম করার পর ওই সকল কাজ আরও বড় গুণা হয়ে যায়, অর্থাৎ ওই গুণাগুলো আরও গুরুতর হয়ে যায়। এই জন্য সকল প্রকার গুণা থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। নজরের হেফাজত করবে, কারোর গিবাত শিকায়ত করবে না, কাউকে গালি দিবে না, এক কথায় সকল প্রকার গুণা থেকে বিরত থাকতে হবে। তৃতীয় কাজ হলো ওয়ালা জিদালা ফিল হাজ, এবং হজের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই, অর্থাৎ সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে হবে, কোনো ধরনের ঝগড়া বিবাদ করা যাবে না, কাউকে কটু কথা বলা যাবে না। তো হজের মধ্যে যে সকল গুনাহ বা যে সকল ভুল হয়, সেগুলোর মধ্যে এই ঝগড়া বিবাদ এটা সবচেয়ে বেশি হয়। গ্রুপ লিডার যদি যেভাবে ওয়াদা করেছিল ওইভাবে সুযোগ সুবিধা দিতে না পারে, তো তার সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায়। যেমন হোটেল রাখার কথা ছিল, যদি ওই রকম হোটেলে না রাখে তাও ঝগড়া শুরু হয়ে যায়। খাদ্য খাবারে যদি একটু সামান্য ত্রুটি বিচ্যুত হয়, ঝগড়া শুরু হয়ে যায়। মিনার তাঁবুতে যদি ভালো জায়গা না পায় তো ঝগড়া শুরু হয়ে যায়। বাসে যদি সিট না পায় সেখানেও ঝগড়া হয়ে যায়। অথচ আল্লাহ বলেন ওয়ালা জিদালা ফিল হাজ। এই জন্য আমরা খুব সতর্ক থাকবো, কোনো ধরনের কোনো ঝগড়া বিবাদ যেন না হয়, সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে আমরা বিরত থাকবো। আমি এত টাকা খরচ করে গেলাম অথচ একটু সবর করতে পারলাম না, একটু ক্ষমা করতে পারলাম না, এই একটু ক্ষমা না করার কারণে, সবর না করার কারণে আমার পুরা হজের সফরটাকেই আমি বরবাদ করে এলাম। অথচ আমি যদি আমার ভাইকে ক্ষমা করে দিই তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এই জন্য খুব সতর্ক থাকব যেন কোনো ধরনের কোনো ঝগড়া বিবাদ না হয়। যত ধরনের জুলুমের শিকার হই আমি, যত ধরনের অপছন্দনীয় বিষয়ের শিকার হই, আমি কারোর সঙ্গে ঝগড়া করব না, তর্ক বিতর্ক করব না, আমি চুপ করে সহ্য করব মাত্র কয়েকটা দিন। তো পারবো না ইনশাআল্লাহ আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা, যে হজ করলো, ফালাম ইয়ারফুস, সে কোনো অশ্লীল কাজ করলো না, কোনো কথা বললো না, ওয়ালাম ইয়াফসুক, এবং সে কোনো গুনাহ করলো না, রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেদিন সে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুন্দরভাবে হজ আদায় করে মায়ের গর্ভ থেকে আমরা যেরকম নিষ্পাপ হয়ে দুনিয়ায় এসেছিলাম, আমরা ওই হজর সফর থেকে সবাই আবার পুনরায় নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এখন আমাদের মাঝে উপস্থিত ওলামা ইকরামের মধ্যে হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুম সংক্ষিপ্ত কথা বলবেন।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফি ফুরকানিহিল হামীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله المولانا العظيم الحمد لله ثم الحمد لله এখানে আমাদের হাজিরি বা আমি এখানে আসলে উপস্থিত হই প্রতি বছরই আশা হয় যে হজরতের জবান থেকে হজের সফরের যে বিষয়গুলো হজের মাসলা মাসাইল হজের রুহানিয়াত এই বিষয়গুলো শোনা এই উদ্দেশ্যে আসলে এখানে আসা হয় তো হজরতের পক্ষ থেকে আদেশ নির্দেশ এই জন্য আমি আপনাদের সামনে কথা বলার জন্য বসেছি নতুবা এখানে আমি শোনার জন্যই আসি বলার জন্য আসি না যেহেতু হজরত নির্দেশ দিয়েছেন এই জন্য দুই একটি কথা বলবো ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব প্রথম বিষয়টা তো হলো যে আমাদের আমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছি এতক্ষণ আমাদের সামনে আমাদের যে শ্রদ্ধেয় বড় ভাই এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি জাহেদুল ইসলাম জাহেদ সাহেব তিনি যে বক্তব্য দিলেন আমরা বুঝতে পেরেছি যে আসলে এই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কত বেশি বুঝতে পেরেছি আমরা তারপরে দুই একটা কথাবার্তা আমি এ সম্পর্কে বলতে চাচ্ছি যাতে করে আমাদের এই যে প্রশিক্ষণ হযরত দিবেন এর প্রতি আমাদের দিল আরও বেশি আমরা খুব মনোযোগ সহকারে আমরা বিষয়গুলো অনুধাবন করতে পারি বুঝতে পারি বারবার আমাদের মধ্যে এগুলোর পর্যালোচনা আমরা করতে পারি যাওয়ার আগ পর্যন্ত এই জন্য আমি দুই একটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই প্রয়োজনীয়তা কত বেশি দেখেন যদি মানে একজন মানুষ প্রশিক্ষণ ছাড়া যায় আর আরেকজন প্রশিক্ষণ নিয়ে গেছেন পার্থক্যটা কত বেশি পার্থক্যটা এত বেশি যে যিনি প্রশিক্ষণ ছাড়া যাবেন ওইখানে যাওয়ার পরে ওনার কাছে এক একজনের এক এক কার্যকলাপ দেখে একটা কাজ দশজন দশ রকম করে করছে তো উনি নিজেই দ্বিধার মধ্যে পড়ে যাবেন যে আসলে এখানে সঠিক কোনটা আসলে তো যে কোনো আবাদত বন্দী কিন্তু দেখা দেখি করার জিনিস না এটা তো শেখার জিনিস হযরত মাওলানা আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি ওয়া আল্লাহু আমার কাদাহু উনি বলতেন এই কথা আমাদের জন্য মুসলমানদের ব্যাপারে আফসোস করে বলতেন তুম দেখা দেখি করতে হো শিখতে নেহি তোমরা সবকিছু দেখা দেখি করো শিখো না অথচ হজের মতো একটা ইবাদত যেটা একবারই ফরজ প্রথমবারটাই কিন্তু ফরজ এরপরে আর এটা ফরজ না কেউ যদি মনে করে যে সে আরো প্রথমবার গিয়ে একটু দেখে আসলো এরপরে আবার করবে এরপরটা কি ফরজ থাকবে বলেন এরপরে তো ফরজ থাকবে না ফরজ তো একবার এই জন্য এই প্রশিক্ষণ এত বেশি জরুরি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে দেখা একজন মানুষ আমাদের মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েছে কিন্তু ওই যে কোনো প্রশিক্ষণ নাই পড়েছেন উনি কিতাবাদি পড়েছেন প্রশিক্ষণ নাই উনি গিয়েছেন ওইখানে সাফা এবং মারওয়া যে দুটি পাহাড় আছে পাহাড়ে প্রদক্ষিণ করতে হয় সাই যেটাকে বলে এটা সাতবার করতে হয় তো এর আগেই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে সাতবার চতুর্দিক দিয়ে একবার ঘুরলে একটা তওয়াফ হয় তো ওনার ভুল হয়ে গেছে কি উনি সাফাতে গিয়েও মনে করেছেন যে সাফা থেকে মারোয়া হয়ে আবার সাফায় আসলে কয় চক্কর হবে এক চক্কর আসলে কয়টা হলো দুইটা এখন এটা তো জিনিসটা তো ওনার সামনে হাজির থাকতে হবে এটার জন্য প্রশিক্ষণ দরকার উনি ১৪ বার সাতবার জায়গায় ১৪ বার করে ফেলেছে কত বড় ভুল হয়ে গেল কত মারাত্মক ভুল হয়ে গেল এর চেয়েও বড় ভুল দেখেন এর চেয়ে তো বড় ভুল হলো হজের এবং ওমরার হজ এবং ওমরা দুটো ভিন্ন জিনিস এটা তো এক জিনিস না অনেকে ভুলে বলে দেখবেন যে ওমরা হজ করতে গেছে ওমরা হজ বলতে কোনো জিনিস পৃথিবীতে নাই হজ একটা জিনিস একটা ইবাদত ফরজ ইবাদত ওমরা আর একটা ইবাদত হ্যাঁ এটা দুটার মধ্যে মিল আছে একই এহরামে করলে সেটাকে কেরান বলে ভিন্ন ভিন্ন এহরামে করলে তামাত্তু বলে অন্যতম বিষয় হলো এহরাম এহরাম কি জিনিস এহরাম দুই জিনিসের সমষ্টির নাম কয় জিনিসের দুই জিনিসের সমষ্টির নাম একটা হলো নিয়ত করা আর একটা হলো তালবিয়া পড়া কিন্তু অনেক মানুষ এমন আছে আমাদের দেশে যে তারা ওই কাপড় যেটা পরে সাদা কাপড় যেটা পরে ওইটাকে কি মনে করে এহরাম মনে করে এবং এটা সাধারণ মানুষ মনে করলে একরকম ছিল বিভিন্ন টেলিভিশন চ্যানেল আছে আমাদের দেশের টেলিভিশন চ্যানেলগুলো আছে যেগুলোতে ধর্মীয় কিছু প্রোগ্রাম আদিও হয় এই ধরনের একটা নির্ভরযোগ্য যেটা খুব বেশি পরিচিত এই ধরনের টেলিভিশন এক চ্যানেলের মধ্যে ওইখানে আমি শুনেছি তারা স্পষ্ট বলেছে কথা যে দুই টুকরা কাপড় পরার নাম হলো এহরাম নাউজুবিল্লাহ মিন যালিক কত বড় ভুল হয়ে গেল এই জন্য অভিজ্ঞ আলেমে শরণাপন্ন হয়ে
প্রশিক্ষণ গ্রহণ করা, হজরত চলে এসেছেন, আমি শেষ করে দিচ্ছি, প্রশিক্ষণ গ্রহণ করা এটা অনেক বেশি জরুরি। এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ হজরত যে প্রশিক্ষণ এখানে হয়, আমি এতটুকু শুধু বলতে চাই, যে কোনো ইবাদত বন্দীকে দুইটা দিক থাকে, একটা বাহ্যিক দিক, আমরা নামাজ পড়লাম কিছুক্ষণ আগে, আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়বো, এর জাহেরি দিক থাকে একটা, রুকু সেজদা ইত্যাদি সঠিকভাবে হওয়া, এগুলো ঠিক মতো না হলে নামাজ হয় না। আবার আরেকটা দিক থাকে আভ্যন্তরীণ, যেটা ভিতরগত, অর্থাৎ খুশু খুজু আমরা বলি নামাজের ক্ষেত্রে, ওটাও লাগে, ওটা ছাড়াও আবার এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। ঠিক হজের ক্ষেত্রেও দুই জিনিস লাগে, একটা হলো জাহেরি দিক, সমস্ত রুকনগুলো সঠিকভাবে আদায় হওয়া এবং সেটা সুন্নত মোতাবেক হওয়া, আরেকটা হলো ভিতরগত দিক, সেটা রুহানিয়াত। রুহানিয়াত ছাড়া এটা অন্তঃসার শূন্য, এর কিছু নাই, কিছুই থাকে না, এটা এটা একটা নিছক সফর হয়ে যায়। কেয়ামতের আগে হাদিস শরীফে এসেছে যে কেয়ামতের আগে মানুষজন হজ উমরার সফর করবে, গরিবরা যারা দরিদ্র শ্রেণী তারা করবে হলো ভিক্ষা করার জন্য, যারা ধনী শ্রেণী তারা করবে হলো এটাকে ভ্রমণ হিসাবে করবে, আর মধ্যম শ্রেণী তারা শোহরতের জন্য, প্রসিদ্ধির জন্য করবে এই কাজগুলো। আল্লাহ তারা আমাদের সবাইকে হেফাজত করেন। এই জন্য এই প্রশিক্ষণে যদি আমরা থাকি ইনশা আল্লাহ, আমি তো দীর্ঘদিন যাবত থাকি প্রশিক্ষণে, পুরো সময় থাকি, আলহামদুলিল্লাহ কখনো এমন হয় নাই যে আমি নতুন কিছু পাইনি, আলহামদুলিল্লাহ নতুন কিছু শিখতে পারি, নতুন কিছু জানতে পারি। এই জন্য আমরা যদি পুরো সময় থাকি ইনশা আল্লাহ আমাদের বাহ্যিক বিষয়গুলো আমরা নিশ্চিত করতে পারবো, আর আমাদের আভ্যন্তরীণ বিষয় অর্থাৎ হজের যে রুহানিয়াত, এই দুইটা দিকের উপরেই হজরত কথা বলে থাকেন ইনশা আল্লাহ। আল্লাহ তালা আমাদের সবাইকে মেহরবানি করে কবুল ও মঞ্জুর করেন, আমাদের এই সফরকে আল্লাহ তালা কবুল করেন। আমরা আসলে অনেক বড় অনেক বড়, আমাদের উপর আল্লাহর এহসান, আমরা আল্লাহর অনেক প্রিয় বান্দা। একটা তো হলো হজের তৌফিক হয়েছে, আরেকটা হলো সেই হজটা যেন সুষ্ঠুভাবে করতে পারি, আমরা সুন্দরভাবে করতে পারি, এটার জন্য এ ধরনের একটা প্রশিক্ষণের, একজন উঁচু মাপের একজন আলেমের তত্ত্বাবধানে এ ধরনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা, প্রশিক্ষণের মধ্যে আমাদের অংশগ্রহণের তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় এহসান। হজের তৌফিক হলো, প্রশিক্ষণ হলো না, সেখানে যাওয়ার পরে যে কি পরিমাণ পেরেশানি, আমি অনেককে দেখেছি, হিন্দুস্তানের লোকজনকে বেশি দেখেছি, হিন্দুস্তানের ইন্ডিয়ার মুসলমানরা, ওনাদের যেহেতু আসলে ওই দেশের পরিবেশটা অতটুকু ওনাদের অনুকূলে না, প্রশিক্ষণের অত ব্যবস্থা নিশ্চয়ই নাই। আমাকে কয়েকজন বলেছেন যে এখন কি করব, মানে ওইখানে গিয়ে হাক্কা পাক্কা খেয়ে গেছে, কি করবে বুঝতেছে না, এই ব্যাপারে কোনো জানাশোনাও নাই, কি যে এক পেরেশানি তাদের চেহারার মধ্যে। তো এটা আল্লাহ পাকের মেহরবানি। এই প্রশিক্ষণে হজরতের যে কিতাব আছে, যে আমাদের সামনে হজরতের যে কিতাব আছে, এই কিতাব পড়ার পরে তো আলহামদুলিল্লাহ একজনের অবস্থা এমন হয়েছে যে উনি আরেকজনকে দেখেছেন যে নামাজ পড়তেছে, তো নামাজ শেষ করার পর বলছে যে আপনার নামাজ হয় নাই। হ্যাঁ, কি বললেন, আমার নামাজ হয় নাই? না, আপনার নামাজ হয় নাই, আমি নিশ্চিত আপনার নামাজ হয় নাই। কেমনে হয় নাই? যে এই যে আপনি কিতাব খুলে দেখেন, কেন? যে ওইখানে যাওয়ার পরে যখন আমরা মসজিদে হারামে নামাজ পড়ব, তখন আমাদেরকে অবশ্যই আমাদের সিনা বাইতুল্লাহর দিকে হতে হবে। সিনা যদি বাইতুল্লাহর দিক থেকে, এদিকে আমরা নামাজ পড়ি, বাংলাদেশ থেকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লেই হয়, হ্যাঁ, মসজিদে হারামের দিকে ফিরে পড়ি আমরা, ব্যাস এদিকে পড়লেই হয়। ওইখানে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে একেবারে আইনে কাবার দিকে আমাদেরকে সিনা দিয়ে তারপরে নামাজ পড়তে হবে। ওইখানে নিচে যে টাইলসগুলো আছে ওগুলো ওইভাবে করে দেওয়া। এখন এক ভাই নামাজ পড়েছেন, উনি তো ওটা খেয়াল করেন নাই, নামাজ পড়ে ফেলেছেন, কিন্তু ওনার সিনা বাইতুল্লার দিকে ছিল না। এই জন্য আরেক ব্যক্তি যিনি আলেম নাই, কিতাব পড়েছেন, উনি ধরে ফেলেছেন যে ভাই আপনার তো নামাজ হয়নি, আপনার নামাজ আবার পড়তে হবে। কেন হয় না? এই যে এই কারণে হয়নি। এটা প্রশিক্ষণের ফায়দা, এই প্রশিক্ষণের ফায়দা, এটা প্রশিক্ষণ যদি আমরা গ্রহণ করি, পাশাপাশি এই কিতাবও আমাদের সাথে থাকে। এই কিতাব আমাদের সাথে থাকার অর্থ হলো একজন মুফতি সাহেব আমাদের সাথে আছেন, এই কিতাব আমরা পড়বো নিয়মিত, একেবারে পুরো কিতাবটা আমরা আদ্যপন্ত একাধিকবার পড়বো, আর প্রশিক্ষণে তো আমরা ইনশাআল্লাহ থাকবোই। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে কবুল করেন এবং হজরতের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা খুব খুব বেশি বরকত দান করেন। ওনার মাধ্যমে আসলে হাজার হাজার মানুষের হজ সুন্দর হচ্ছে, সুন্নত তরিকা মোতাবেক হচ্ছে, এটা ওনার মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে খুব বেশি বরকত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বছর যারা হাজি আছেন তা একটা হাত উঠালে আমরা একটু বুঝলাম যে কি পরিমাণ সবাই ঠিক আছেন, জাযাকুমুল্লাহ। সবাই কি বই পেয়েছেন? পাননি এমন যারা তারা হাত উঠান, যারা পাননি। খেয়াল করেন, সাথীরা খেয়াল করেন, যারা পাননি ওনাদেরকে পৌঁছাবেন। অনেকে এই সময় রোজা রাখেন, এই জন্য আমরা ইফতারের কিছুক্ষণ আগে আমরা মজলিস ছেড়ে দেব। শুরুতে ওলামায়ে কেরামদের প্রতিদিনই আসরের পরে একজন দুইজন করে ওলামায়ে কেরামের কিছু বক্তব্য থাকবে, তারা মাসলা মাসাইল বলবেন। আমি আপনাদেরকে একটা প্রথম যে কথাটা বলতে চাই সেটা হলো, অনেকের ধারণার চেয়ে হয়তো একটু ভিন্ন করে কথাটা বলতে চাচ্ছি, দরুদ শরীফ পড়ে নিয়ে আগে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। نحمده ونصلي على رسوله الكريم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين। প্রথম কথা হলো যে হজ সহজ কঠিন নয়। হজকে আমরা অনেক সময় কঠিন বানিয়ে ফেলি, যে হজের ভিতরে তওয়াফের ভিতরে প্রথম চক্রে দোয়া, দ্বিতীয় চক্রে দোয়া, তৃতীয় চক্রে দোয়া, সাফাতে দোয়া, মারওয়াতে দোয়া, মিনাতে দোয়া, মুজদালিফায় দোয়া, দোয়া পড়তে পড়তে দোয়া মুখস্থ করতে করতে মানে হয়রান পরেশান, এত নিয়ম আর এত দোয়া, এগুলো মুখস্থ করা সম্ভব না, হজও সুন্দরভাবে করা সম্ভব না, ঠিক না? এরকম কিছু একটা অনেকেই ভাবতে পারেন। বিভিন্ন বইপত্রগুলো এই পরিমাণ দোয়া লিখে রেখেছে যেগুলো এই সমস্ত দোয়াগুলোর ভিতরে অধিকাংশই অর্থাৎ তওয়াফের বিভিন্ন চক্করে বিভিন্ন ধরনের দোয়া, এই ধরনের কথাগুলো আসলে হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনাদের কাছে যে ছোট্ট একটা বই দেওয়া হয়েছে এই বইটার ভিতরে হাদিস আসারে যে সমস্ত দোয়াগুলো যেখানে রয়েছে খুব একটা দুটা দোয়াই তওয়াফের ভিতরে রয়েছে, সফাতে একটা দোয়া রয়েছে, মারওয়াতে একটা দোয়া রয়েছে, এরকম সামান্য বাইতুল্লাহ শরীফ দেখার পর একটা দোয়া আছে। যেগুলো আরেকটা মজার ব্যাপার হলো যে কোনো দোয়া এমন না যে ফরজ না পড়লে হবে না। নামাজের ভিতরে যেমন দুই রাকাত নামাজ পড়েন, ফরজ ওয়াজিব কেরাত আছে না, দোয়া আছে না, দোয়া কুনুত আছে, আর তাহিয়াত আছে যে না পড়লে আপনার নামাজ হবে না ওয়াজিব, এই পর্যায়ের কোনো দোয়া হজে নাই। এমনকি সুন্নতে মুয়াক্কাদা পর্যায়েরও কোনো দোয়া নাই, নির্ধারিত দোয়া যেটা আরবিতে পড়তে হবে সুন্নতে মুয়াক্কাদা পর্যায়ে এরকম কোনো দোয়া নাই। তাহলে পুরো হজের ভিতরেই কোনো দোয়া মুখস্থ করা লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, সহজ হয়ে গেল কিনা এই কথাটার কারণে। এখন কথা হলো যে এটা শ্রমসাধ্য, সেটা ঠিক আছে, শ্রমসাধ্য একটা কাজ, লম্বা সময় একটু হাঁটতে হয়, কোন সময় গাড়িতে উঠতে হয়, আবার কোন সময় মানে খানা পিনা বিভিন্ন একটু শ্রমসাধ্য ব্যাপার। এই জন্য একটা কাজ আমরা তো সবসময় মুখে লেগে থাকবে ইনশাআল্লাহ, এই শ্রমসাধ্য বিষয়টাকে আল্লাহ তাআলা যদি সহজ করে দেন হতে পারে কি না, সহজ হতে পারে? আল্লাহ তাআলা যদি সহজ করেন কারোর জন্য, হাদিসের ভিতরে আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহালা, আল্লাহ জীবনে কোনোটাই সহজ নাই, যেটা আপনি সহজ করেছেন সেটাই সহজ। কোনো সহজ বলতে কোনো জিনিস, অনেক সময় সহজ জিনিসও, সহজ জিনিসও অনেক সময় কি সহজ হয় না, কঠিন হয়ে যায়। পানি পান করার চেয়ে সহজ কাজ আর কি আছে বলেন? কিন্তু পানি খাদ্যনালীতে না ঢুকে শ্বাসনালীতে ঢুকে গেছে, কি হবে তখন? মানে অনেক সময় এটা মৃত্যুর কারণ হয়ে যায়। সহজ কোনটা? সহজ যেটা আল্লাহ তাআলা সহজ করেন, এই জন্য হাদিস শরীফে শিখানো হয়েছে আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহালা, আল্লাহ সহজ ওইটাই যেটা আপনি সহজ করেন। ফাজআলিল হাজনা সাহালা ইযা শিতা, আল্লাহ আমার এই কাজকে আমার এই পেরেশানিকে আপনি সহজ করে দেন আপনি যখন চান, আমি আপনার কাছে প্রার্থনা করছি। এই জন্য হজের ভিতরে, হজ এবং উমরার এহরামের ভিতরে একটা নিয়াত করতে হয়, সেটা হলো আল্লাহ আপনি এটাকে সহজ করেন, কবুল করেন, এই কথাটা মুখে লাগিয়ে রাখবো। তাহলে সহজের ব্যাপারে দুইটা কথা বললাম, একটা কথা হলো আপনাদেরকে নোট করার জন্য ছোট্ট ডায়েরি টায়েরি দেওয়া হয়েছে, হ্যাঁ এগুলোর ভিতরে আপনারা নোট করে রাখতে পারেন, এটা খুবই জরুরি।
খুবই জরুরি। নিজের এলমের প্রতি, নিজের বিচক্ষণতার প্রতি এগুলোর উপর ভরসা করবেন না। সহজ আল্লাহ তাআলা যদি সহজ করেন তখন সহজ হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকটা আমলের শুরুতে, শুধুই শুধু যে এহরামের আগে তা নয়, আপনি তওয়াফ করতে যাবেন, আল্লাহ কবুল করেন সহজ করেন, কবুল করেন সহজ করেন, মুখের ভিতরে যেন এটা লেগে থাকে, আল্লাহ কবুল করেন সহজ করেন, কবুল করেন সহজ করেন, মিনাতে যাচ্ছেন আল্লাহ কবুল করেন সহজ করেন, আরাফায় যাচ্ছেন কবুল করেন সহজ করেন, কবুল করেন সহজ করেন, ছোট্ট একটা কথা, আল্লাহ কবুল করেন সহজ করেন, কবুল করেন সহজ করেন, এই কথাটা মুখের ভিতরে লেগে থাকে যেন। সহজ করলে কেমন হয়, আমি একটা ঘটনা বলছি। আমাদের এই মসজিদের একজন মুসল্লি, যিনি আমি যাকে কখনো আমাদের 12 নম্বর থেকে ওই ঝিলপাড় পর্যন্ত এখানে 3-4 টাকা বা আগে যেমন নাকি ধরেন এখানে মানে 15-20 টাকা রিক্সা ভাড়া, একটু কাছে একবারে খুব 3-4 মিনিট লাগে পায়ে হেঁটে যেতে, এরকম জায়গার ভিতরে কখনো ওনাকে হেঁটে যেতে দেখিনি, সবসময় লাঠি নিয়ে ভর করে চলতেন, পায়ে একটু সমস্যা ছিল। তো উনি বললেন যে হুজুর আমাকে তো ডাক্তার সফরে যাওয়ার কথা নিষেধ করে দিয়েছেন, আমার হার্টের সমস্যা এবং আরো কি কি সমস্যা, তো ডাক্তার আমাকে সফরের জন্য আনফিট বলেছেন, কিন্তু আমার হজে যাওয়ার খুব শখ। তো আমি বলছি আপনার ডাক্তার নিষেধ করেছেন তা আমি কি বলবো, তাহলে এখানে আমার তো কোনো কিছু বলার নাই, বলছেন আপনি যদি একটু বলেন তাহলে আমরা একটু সাহস পাই। সাহস তো পাইলে তাহলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা যদি সহজ করে দেন তাহলে তো সহজ হবে ইনশাআল্লাহ। এই কথা বলাতে উনি খুব সাহস পেলেন, বলছে হুজুর আমি নিয়াত করে ফেলেছি আগামীবার যাব, আল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন সহজ করেন। তো ওনাকে আমি ট্রেনিং করলেন আমাদের এখানে, ট্রেনিং এর পরে আবার আমরা হাজি সাহেবদেরকে আবার একবার ডাকি হজের পরে, সবাইকে নিয়ে একত্রে দোয়া হয়, সবার কারগুজারি কিছু শুনি আমরা। তো ওই কারগুজারির ভিতরে হাজি সাহেব বলছিলেন যে আল্লাহ তাআলা যে আমাকে কিভাবে সহজ করলেন, আমি তো ভাবতেই পারিনি যে আমি ওখানে গিয়ে কিভাবে এই লাঠি নিয়ে খোড়া মানুষ কিভাবে আমি তওয়াফ করব, পারবো কি না, মনে হয় পারবো টারবো না, বাকি আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন হুজুর, আমি সাহায্য চাই। হুজুর আমি যখন তওয়াফ শুরু করলাম আমার লাঠি টাঠি কোথায় গেছে আমি নিজেই জানি না, আমি পুরো তওয়াফ শেষ করলাম এই অবস্থায়। আরেকজন আলেম বলছিলেন যে আমার প্রোস্টেটের সমস্যা, পেশাব ধরে রাখতে পারি না, এটা বেশি সমস্যা আর কি আমার। তো হুজুর তওয়াফের ভিতরে এই যে ওযু রাখতে হবে, এখন আমি ওযু রাখবো কিভাবে, এই পেরেশানিতে আমার এখন হজে যাব সফরে কিন্তু পেরেশানি অনেক বেশি, কোনোভাবেই ওষুধ দেওয়া খেয়ে কোনো কাজ হচ্ছে না। তা বলে আর একটা কাজ তো আছে, আপনার কাজ বাকি আছে, সেটা হলো আপনি আল্লাহর কাছে সাহায্য চান, দেখেন আল্লাহ তাআলা কি হয়, কারণ আল্লাহ তাআলার মেহমান আপনি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মেহমানরা আমার কাছে, মেহমান কার, মেহমান কার, আল্লাহ। তাহলে তার ঘরে যাচ্ছেন, তিনি মেজবান, আমরা তার ঘরের মেহমান। তো মেহমান যদি কিছু চায়, আপনার বাসায় কোনো মেহমান গেল, তা মেহমান বলে যে আমি ডিম খাবো, আমি মুরগি খাবো, তা আপনি ব্যবস্থা করবেন না? তো মেহমান আল্লাহর ঘরের মেহমান বলতে চায় আল্লাহ আপনি আমাকে সহজ করে দেন, আমাকে আসান করেন, আল্লাহ তাআলা করবেন না? তো যে আলেম সাহেব উনি বলছিলেন যে আমি তো এখানে 1 ঘন্টা মানে কোনো সময় এরকম কাটে না যে আমি থাকতে পারি, আমাকে টয়লেটে খুব ঘন ঘন যেতে হয়, আর পেশাবের বেগ আসা মাত্রই আমি এত দূরে যেতে পারি না, যার কারণে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যায় অনেক সময়, আমি এখন মসজিদে হারামে গেলে এখানে এত মানুষের ভিতরে কী করবো এটা চিন্তা। তা আমার কাছে বলতেছেন, আমি বললাম সমাধান তো আমার কাছে নেই, আপনি আল্লাহর কাছে চাই, আমার এটা বিশ্বাস যে আল্লাহ তাআলা সহজ করবেন। ওই মৌলানা সাহেব ফিরে আসার পরে বলতেছেন যে এমনও সময় গেছে জোহরে ঢুকেছি একবারে এশাতে বের হয়েছি, কি যে ঘটনা ঘটে ওখানে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে ওখানে কি ঘটে সেটা আপনি ওখানে গেলে প্রত্যক্ষ করবেন। কিন্তু আমাদের কথা হলো যে এই জিনিসটা পাওয়ার জন্য একটা জিনিস মুখ থেকে বলতে হবে যে আল্লাহ কবুল করেন সহজ করেন, কবুল করেন সহজ করেন। এই জন্য এই হজের এহরামের সাথেই, যখন আপনি উমরার এহরাম করছেন, হজের এহরাম করছেন, এই কথাটার সাথে বলতে হয় যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে উমরার এহরাম করছি, আপনি কবুল করুন সহজ করুন। তো সহজ করুন শব্দটা তো নামাজের নিয়াতের সাথে নাই, কুরবানির নিয়াতের সাথে নাই, কোনো নিয়াতের, হজের সাথে কেন, হজটাই তো শ্রম সাধ্য বিষয়, এখানে সহজ করার একটা বিষয় আছে, তো সহজ যিনি করবেন তার কাছে একটু প্রার্থনা করে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ এই কাজ এত সহজ হবে, এত মদদ হবে আল্লাহ তাআলার কাছে। আর একটা খেয়াল যদি আপনারা করেন যে আল্লাহ কাজ তো অনেক কঠিন, মানে মানে কি মাসলা মাসাল মনে রাখা, মাসলা মাসাল আলোচনা হবে সামনে দেখবেন, এই যে একটা পুরো বই একটা হজের উপর বই, কত মাসলা মাসাল, কোন সময় মনে রাখবো, কোন সময় ভুল হয়ে যায় না হয়ে যায়। তো মানে যারা হজের বই লিখেছেন এরকম বড় যারা মানাসিক লিখেছেন, তো উনি উনি নিজেই মানাসিক মানে হজের বইয়ের একবারে পুরা মোল্লা আলী কারী রহিমাল্লাহ তাআলা উনি নিজে হজের বই লিখেছেন, আবার হজের ভিতরে হজের মাসলা তওয়াফ করছেন আর হজের কোন একটা মাসলা উনি মানাসিক থেকে দেখছেন। একজন বলে কি দেখো তুমি, তুমি দেখ তুমি মানাসিক মোল্লা আলী কারীটা পড়লেই তো পারো। উনি বলে আমি তো মোল্লা আলী কারী, আমি তো সেই ব্যক্তি, তুমি যে কিতাবটা পড়তে বলতেছো সেই সেই ব্যক্তি তো আমি। অর্থাৎ হজের ভিতরে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় জানা মাসলাও ভুল হচ্ছে, কথা বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে আমরা আর একটা জিনিস সাহায্য চেতে পারি আল্লাহকে, আল্লাহ আপনার সন্তুষ্টির মোতাবেক আপনি কাজটা করার তৌফিক দান করেন, যেন আপনি তবে এই কাজটা যদি কবুল হয়ে যায় দেখবেন যে আপনার সাথে এমন এমন কিছু কাজ ঘটতেছে যে আপনার সাথে এই বইটা সাহায্য করতেছে, কোনো আলেম সাহায্য করতেছে না, আপনার কাজের সাথে অনেক সহযোগিতা অনেক সাহায্য আপনি পাবেন। তাহলে আমি শুরু করলাম এটা দিয়ে, আমাদের এই বছরের আলোচনা শুরু হলো এটা দিয়ে যে হজ সহজ তবে শ্রম সাধ্য। সহজ বলতে কি, কোনো দোয়া মুখস্থ করা লাগবে না, কোনো ফরজ ওয়াজিব মুস্তাহাব এগুলো মুখস্থ করতে হবে না আপনাকে, আপনি শুধু আমাদের ট্রেনিংটাকে একটু খেয়াল করে যাবেন, একটু মনোযোগ দিবেন আর বইটা একবার পড়বেন, এ দুটো কাজ ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনার জন্য আপনার হজ খুব সহজ হবে এবং প্রাণবন্ত হবে এবং ইনশাআল্লাহ কোনো মাসলা ছুটে যাবে না, বরং এমনটা যদি আপনি মনোযোগ সহকারে পড়তে পারেন আপনি আপনাদের টিম লিডার হয়ে যাবেন, আপনি অনেক মাসলা বলছেন এরকম হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? তা আমরা হজ যে সহজ এটার জন্য কয়েকটা তিনটা টিপস দিলাম। একটা হলো যে এই কথা আমরা জানলাম যে কোনো দোয়া মুখস্থ করা জরুরি না, শুধু একটা একটা দোয়াই মুখস্থ আছে, সেটা কি বলেন তো দেখি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পড়েন আমার সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে যেভাবে পড়লাম এইভাবে পড়াটা এটা উত্তম তরিকা, হ্যাঁ, ভেঙে 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 না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তাহলে এটাকে একসাথে পড়ি আমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। সাধারণত দেখবেন কোরআন কেউ যখন পড়ে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, এই তরিকা সই না, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, লা শারীকা লাক, এই দোয়াটাই শুধু জরুরি। তাও কিতাবে এই কথা এসেছে, যদি কেউ এটা না জানে ওই জায়গায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ে তাও হয়ে যাবে, মানে এত সহজ হজ, হজের মতো কোনো হজ আরকানে খামসার ভিতরে একটা, পাঁচটা রোকনের ভিতরে একটা একটা হজ, কিন্তু সবচেয়ে বেশি সহজ এটা, সবচেয়ে বেশি সহজ। নামাজের আগে আজকে আমরা এতটুকুই করে, নামাজের পরে আবার আমরা ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে বসব, নামাজের পরের পরের আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু মেহমানদারির জন্য সকলের কাছে একটা ছোট্ট করে প্যাকেট যাচ্ছে, আপনারা মেহমানদারি গ্রহণ করবেন আশা করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।